নমস্কার বন্ধুরা, আমি বাবুন, আর তুমি শুনছো বাংলার একমাত্র অডিও স্টোরি স্টেশন স্টোরি নাইটস উইথ বাবুন। এখন চেনা গল্প শুনো অচেনা স্বাদে। আজ শুনবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প পরেশ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 সালের 15ই সেপ্টেম্বর। তার রচনাগুলির মধ্যে দিয়ে পরাধীন ভারতের বাঙালি সমাজ, বিশেষত পল্লী সমাজের একটি নিখুঁত রূপরেখার বর্ণনা পাওয়া যায়। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দেবদাস, বৈকুণ্ঠের বি, শ্রীকান্ত ইত্যাদি। 1938 সালের 16ই জানুয়ারি তার জীবনাবসান হয়। আজকের গল্প পাঠে আমি বাবুন। গল্প শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের অনুরোধ করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে তুমি আরও এইরকম গল্প শুনতে পারো। তাই আর দেরি না করে এখনই ক্লিক করো সাবস্ক্রাইব বাটনে। শুরু হচ্ছে আজকের গল্প পরেশ। মজুমদার বংশ বড় বংশ, গ্রামের মধ্যে তাদের ভারী সম্মান। বড় ভাই গুরুচরণ এই বাড়ির কর্তা। শুধু বাড়ির কেন, সমস্ত গ্রামের কর্তা বললেও বেশি বলা হয় না। বড় লোক আরও ছিল, কিন্তু এতখানি শ্রদ্ধা ও ভক্তির পাত্র শ্রীকুঞ্জপুরে আর কেউ ছিল না। জীবনে বড় চাকরি কখনো করেননি। গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে রাজি হলে হয়তো তা দুষ্প্রাপ্য হতো না, কিন্তু প্রথম যৌবনে সেই যে একদিন কাছেরই এক জেলা স্কুলের মাস্টারিতে ঢুকেছিলেন, কোনো লোভেই আর এই স্কুলের মায়া কাটিয়ে অন্য কোথাও যেতে রাজি হননি। এখানে 30 টাকা মাইনে 50 টাকা হয়েছে এবং তারই অর্থে 25 টাকা পেনশনে বছর তিনেক হলো অবসর গ্রহণ করেছেন। পৃথিবীতে আজও হয়তো টাকাটাই একমাত্র বড় জিনিস নয়। তা না হলে ঝগড়া মেটাতে, সালিশি নিষ্পত্তি করতে, দলাদলির বিচার করে দিতে তার আদেশই শ্রীকুঞ্জপুরের সর্বমান্য বিষয় হয়ে থাকতে পারত না। তার অপরিসীম সধর্ম, নিষ্ঠা, চরিত্রের দৃঢ়তা এবং অবিচলিত সাধুতার সামনে সকলেই সসম্ভ্রমে মাথা নত করত। বয়স 60-এর কাছাকাছি, কেউ চরিত্র, সাধুতা বা ধর্মের বাড়াবাড়ি করলে 10-20খানা গ্রামের লোক তামাশা করে বলত, ইস, এ যে একেবারে গুরুচরণ। গুরুচরণের স্ত্রী ছিল না, ছিল একমাত্র পুত্র বিমল। জগতে অদ্ভুত বলে বোধ হয় সত্যিকারের কিচ্ছু নেই, না হলে এত বড় সর্বগুণসম্পন্ন বাবার এত বড় সর্বদোষাশ্রিত ছেলে যে কি করে জন্মালো লোকে তা ভেবে পেত না। ছেলের সঙ্গে বাবার সাংসারিক বন্ধন ছিল না বললেই চলে, কিন্তু গুরুচরণের সকল বন্ধন গিয়ে পড়েছিল তার ভাইয়ের ছেলে পরেশের ওপর। হরিচরণের বড় ছেলে পরেশই যে তার নিজের ছেলে। পরেশ এমএ পাশ করে আইন পড়ছে, তাকে বর্ণপরিচয় থেকে আরম্ভ করে আজও সমস্ত পড়া তিনি পড়িয়ে আসছেন। বিমল যে কিচ্ছু শিখল না এ দুঃখ তার এক পরেশকে দিয়ে মেটাচ্ছিলেন। ছোট ভাই হরিচরণ এতদিন বিদেশে সামান্য চাকরি করছিলেন, হঠাৎ লড়াইয়ের পরে কে জানি কেমন করে সে বড়লোক হয়ে চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে আসল। লোকে চড়া সুদে টাকা ধার দিতে লাগল, স্ত্রীর নামে একটা বাগান কিনে ফেলল এবং আরও দু একটা কি কি কাজ করল যাতে তার টাকার গন্ধ 5-7খানা গ্রামের লোকের নাকে পৌঁছতে আর দেরি হল না। একদিন হরিচরণ এসে সবিনয়ে বলল,
দাদা দাদা, অনেকদিন ধরেই আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম।
গুরুচরণ বলল,
বেশ তো বলো।
হরিচরণ ইতস্তত করে বলল,
তুমি একলা আর কত পারবে, বয়স তো হলো।
তা হলো বইকি, সাত চলছে।
তাই বলছিলাম কি দাদা, আমি তো এখন বাড়িতেই রইলাম, বিষয় আশাইগুলো সব হেলোমেলো হয়ে রয়েছে, একটু চিহ্নিত করে নিয়ে যদি আমি।
গুরুচরণ কিছুক্ষণ ছোট ভাইয়ের মুখের দিকে চেয়ে থেকে বলল,
বিষয় আশয় আমাদের সামান্যই, আর তা এলোমেলো হয়েও নেই, কিন্তু তুমি কি আলাদা হওয়ার কথা বলছ?
হরিচরণ লজ্জায় জিভ কেটে বলল,
না 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 না, যেমন আছে যেমন চলছে তেমনই সব থাকবে, শুধু যা যা আমাদের আছে একটু অমনি চিহ্ন দিয়ে নেওয়া আর কি, আর রান্না বান্নাটাও বড় ঝঞ্ঝাটের ব্যাপার, সমস্ত একই থাকবে, তবে ভাতটা ডালটা যদি আলাদা করে নেন, বুঝলেন না?
বুঝেছি বইকি, বেশ কাল থেকে তাই হবে।
তাহলে তাহলে চিহ্নটা কিভাবে দেবেন আপনি স্থির করলেন?
ঠিক করার তো কিছু নেই, এতদিন আসলে প্রয়োজন হয়নি, তবে আজ যদি হয়ে থাকে আমরা তিন ভাই তিন অংশ সমান ভাগ করে নিলেই হবে।
হরিচরণ এবার আশ্চর্য হয়ে বললেন,
তিন অংশ কিরম করে? মেজ বৌমা তো বিধবা, তার ছেলে তুলে নেই, তার আবার অংশ কি, দুই ভাগ হবে?
গুরুচরণ মাথা নাড়িয়ে বললেন,
না তিন ভাগই হবে, মেজ বৌমা আমার শ্যামাচরণের বিধবা, যতদিন বেঁচে আছে অংশ পাবে বইকি।
হরিচরণ রেগে গিয়ে বলল,
আইনে পেতে পারে না, শুধু খেতে পড়তে পারে।
সে তো পারে, কেননা সে বাড়ির বউ।
আহ দাদা দাদা, ধরো যদি কাল বিক্রি করতে বাধা দিতে চায়?
আইনে যদি সে অধিকার দেয় তাহলে সে করবে।
হরিচরণ মুখ কালো করে বলল,
করবে বইকি।
পরদিন হরিচরণ দড়ি নিয়ে ফিতে নিয়ে বাড়ি ময় মাপ ছোপ করে বেড়াতে লাগলেন। গুরুচরণ জিজ্ঞাসাও করলেন না, বাধাও দিলেন না। দিন দুই তিন পরে ইট কাঠ বালি চুন এসে পড়ল। বাড়ির পুরনো ঝি এসে খবর দিল, কাল থেকে রাজমিস্ত্রি লাগবে, ছোটবাবুর পাঁচিল পড়বে। গুরুচরণ একটু হেসে বললেন,
সে তো দেখতেই পাচ্ছি গো, বলতে হবে কেন?
দিন পাঁচ ছয় পরে একদিন সন্ধ্যার পরে দরজার বাইরে পায়ের আওয়াজ শুনে গুরুচরণ মুখ বাড়িয়ে দেখে জিজ্ঞাসা করলেন,
পঞ্চুর মা কে গো?
পঞ্চুর মা বহুদিনের দাসী, সে ইঙ্গিতে দেখিয়ে বলল,
ওই যে মেজ বৌমা দাঁড়িয়ে আছেন বড়বাবু।
বড় বউয়ের মৃত্যুর পর থেকে বিধবা ভাইয়ের বউই এই সংসারের গৃহিণী। তিনি আড়াল থেকে ভাসুরের সঙ্গে কথা বলতেন। তিনি মৃদুকণ্ঠে বললেন,
শ্বশুরের ফিটে দেখে আমার কোনো দাবি নেই যে ছোট ভুইরা আমাকে অহরহ গালমন্ড করছে।
গুরুচরণ বললেন,
আছে আছে বইকি বৌমা, যেমন তাদের আছে ঠিক তোমারও তেমনি অধিকার আছে।
পঞ্চুর মা বলল,
কিন্তু বড়বাবু এমন দ্বারা করলে তো আর বাড়িতে টিকতে পারা যায় নেকো।
গুরুচরণ সমস্তটাই শুনলেন, তারপর খানিকক্ষণ চুপ করে থেকে বললেন,
পরেশকে আসতে চিঠি লিখে দিয়েছি, পঞ্চুর মা একবার সে এসে পড়লেই সমস্ত ঠিক হয়ে যাবে, এই কটা দিন তোমরা একটু সহ্য করে থাকো।
মেজ বৌমা ইতস্তত করে বললেন,
কিন্তু কিন্তু পরেশকে?
গুরুচরণ বাধা দিয়ে বললেন,
কিন্তু নয় মেজ বৌমা, আমার পরেশের সম্বন্ধে কোনো কিন্তু চলে না, হরি বাপ বটে কিন্তু সে আমারই ছেলে, সমস্ত পৃথিবী যদি একদিকে যায় তবু সে আমারই, তার জ্যাঠা মশাই যে কখনো অন্যায় করে না। এ যদি সে না বুঝে তো বৃথাই এতদিন পরের ছেলেকে বুকে নিয়ে মানুষ করে এলাম।
পঞ্চুর মা বলল, সে আর বলতে বড় বাবু, সে বছর মায়ের অনুগ্রহ হলে তুমি ছাড়া আর জমির মুখ থেকে তাকে কে কে আনতে পারত বড় বাবু? তখন কোথায় বা ছোট বাবু আর কোথায় বা তার সৎমা, ভয়ে একবার দেখতে পর্যন্ত এলে না। তখন একলা জ্যাঠা মশাই কিবা দিন কিবা রাত।
মেজ বৌমা বলেন,
পরেশের নিজের মা বেঁচে থাকলেও হয়তো এতখানি করতে পারত না যা আপনি করেছেন।
গুরুচরণ কুণ্ঠিত হয়ে উঠে বললেন,
ও সকল আলোচনা থাক।
তারা চলে গেলে বৃদ্ধের চোখের সামনে যেন বিমল এবং পরেশ এসে পাশাপাশি দাঁড়ালো। জানলার বাইরে অন্ধকার, আকাশের দিকে চেয়ে হঠাৎ মুখ দিয়ে দীর্ঘশ্বাস পড়ল। তারপরে মোটা বাঁশের লাঠিটা হাতে তুলে নিয়ে সরকারদের বৈঠকখানায় পাশা খেলতে চলে গেলেন গুরুচরণ। পরদিন দুপুরবেলায় গুরুচরণ ভাত খেতে বসেছিলেন। বাড়ির উত্তর দিকে বারান্দার কিছুটা অংশ ঘিরে নিয়ে হরিচরণের রান্নার কাজ চলছিল। সেখান থেকে তীক্ষ্ণ নারী কণ্ঠে কি কটু কথাই যে বের হয়ে আসছিল তার সীমা নেই।
আ মলোজা, মোর 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 স্বামী খাকি মেয়ে ছেলে আটপুরার বেটি, মরণও হয় না তোর। তুই বল না, তোর মুখ দেখা পাপ, ছোট বউয়ের খালি বড় বড় পটা।
লোভ লোভ, বড় লোভ এই মেয়ে ছেলে তার, বড় লোভ।
গুরুচরণের খাওয়ার যথেষ্ট বিঘ্ন ঘটছিল, কিন্তু হঠাৎ পুরুষের মোটা গলা এসে যখন তাতে মিশল তখন কিছুক্ষণের জন্য গুরুচরণ কান খাড়া করে শুনে হঠাৎ উঠে দাঁড়ালেন। নিজ বৌমা আড়াল থেকে হায় হায় করে কেঁদে উঠলেন, আর পঞ্চুর মা রাগে ক্ষোভে চিৎকার করতে শুরু করে দিলেন। তখন উঠোনে দাঁড়িয়ে গুরুচরণ ডেকে বললেন,
হরিচরণ, মেয়েদের কথায় আমি কান দিতে চাই না, কিন্তু তুমি পুরুষ মানুষ হয়ে যদি বিধবা বড় বৌমাকে এমনি করে অপমান করো, তার তো তাহলে এ বাড়িতে আর থাকা চলে না।
তার এই কথার কেউ কোনো জবাব দিল না, কিন্তু বাইরে যাওয়ার পথে ছোট বউয়ের পরিচিত তীক্ষ্ণ কণ্ঠ তার কানে গেল। সে তামাশা করে বলছে,
আ হাগু, এমন করে অপমান করো না বলছি, মেজবউ তাহলে বাড়িতেই থাকবেন না, কি হবে তখন?
হরিচরণ এর প্রত্যুত্তরে বলছে,
পৃথিবীর অসাতলে যাবে আর কি, কে বা থাকবার জন্যে মাতা দিব্যি দিচ্ছে, গেলেই তো বেচা যায়।
গুরুচরণ তাদের কথা শুনে থমকে দাঁড়িয়েছিলেন। তাদের কথা শেষ হলে তিনি নীরবে সেখান থেকে চলে গেলেন। হেডমাস্টার মশাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে গুরুচরণ কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে বের হচ্ছিলেন। হঠাৎ শুনতে পেলেন ডিম্বুই হলো পরেশ বাড়ি এসেছে, কিন্তু এসেই সে জ্বরে পড়েছে। ব্যস্ত হয়ে গুরুচরণ পরেশের ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছিলেন, সামনে ছোট ভাইকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন,
পরেশের নাকি জ্বর?
হরিচরণ হুঁ বলে ঘর থেকে বের হয়ে গেলেন। ছোট বৌমার বাপের বাড়ির দাসী পথ আটকিয়ে বলল,
আপনি ঘরের ভেতর যাবেন নে।
যাবো না, যাবো না কেন?
ঘরে মা বসে আছেন।
তুমি তাকে একটুখানি সরে যেতে বলো না।
সরে আবার যাবেন কোথায়, ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।
এই বলে সে নিজের কাজে চলে গেল। গুরুচরণ আচ্ছন্নের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ডেকে বললেন,
পরেশ পরেশ কেমন আছো বাবা?
কিন্তু ভেতর থেকে এই ব্যাকুল প্রশ্নের কোনো সাড়া আসলো না। কিন্তু দাসী কোথা থেকে জবাব দিয়ে বলল,
দাদা বাবু জ্বর হয়েছে, শুনতে পেলেন তো?
গুরুচরণ স্তব্ধভাবে সেইখানে মিনিট দুই তিন দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বের হয়ে আসলেন এবং কাউকে কোনো কথা না বলে রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে বিয়ে বাড়িতে আর কেউ তেমন লক্ষ্য করল না, কিন্তু কাজকর্ম মিটে গেলে গুরুচরণের বহুদিনের বন্ধু হেডমাস্টার মশাই তাকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলেন,
ব্যাপারটা কি হয়েছে গুরুচরণ? হরিচরণ নাকি তোমার পিছনে লেগেছে?
গুরুচরণ অন্য মনুষ্যের মতো বললেন,
হরিচরণ? হরিচরণ কই কই না তো?
না কি হে, হরিচরণের শয়তানি কাণ্ড তো সবাই শুনেছে।
গুরুচরণের হঠাৎ যেন সমস্ত কথা মনে পড়ে গেল। তিনি বললেন,
হ্যাঁ, বিষয় সম্পত্তি নিয়ে হরিচরণ গণ্ডগোল করছে বটে।
গুরুচরণের কথার ধরনে হেডমাস্টার ক্ষুণ্ণ হলেন। তার ছোটবেলার অকপট বন্ধু সে, তথাপি গুরুচরণ তার ভেতরের কথা ঔদাসীন্যের আবরণে গোপন করতে চায়। এই মনে করে তিনি আর কোনো প্রশ্ন করলেন না। গুরুচরণ কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরে দেখলেন তার এই কয়েকদিনের অনুপস্থিতির সুযোগে উঠোনের নানা স্থানে গর্ত খুঁড়ে হরিচরণ এমন কাণ্ড করে রেখেছে যে পা ফেলা যায় না। বুঝলেন যে তার মর্জি এবং সুবিধা মতো ভদ্রাসন ভাগ হয়ে দেওয়াল উঠবে। হরিচরণের টাকা আছে, অতএব আর কারো মতামতের তার প্রয়োজন নেই। গুরুচরণ নিজের ঘরে গিয়ে কাপড় ছাড়ছেন, এমন সময় নিজ বৌমাকে সঙ্গে নিয়ে পঞ্চুর মা এসে দাঁড়াল। গুরুচরণ তার কুশল সংবাদ জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই নিজ বৌমা মাটির ওপর লুটিয়ে পড়ে কাঁদতে আরম্ভ করলেন। পঞ্চুর মাও নিজ বৌমার সঙ্গে কাঁদতে লাগলেন এবং কাঁদতে কাঁদতেই বললেন যে পরশু সকালে নিজ বৌমাকে গলায় ধাক্কা মেরে হরিচরণ বাড়ি থেকে বের করে দিচ্ছিল এবং সে উপস্থিত না থাকলে মেরে আধমরা করে দিত। ঘটনাটা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে গুরুচরণের অনেকক্ষণ লাগল। তারপর মাটির মূর্তির মতো নির্বাক ও নিষ্পন্দন অবস্থা থেকে হঠাৎ প্রশ্ন করলেন,
হরিচরণ, হরিচরণ সত্যি সত্যি তোমার গায়ে হাত দিলে বৌমা? পারলে সে কাজ করতে?
খানিক পরে গুরুচরণ জিজ্ঞাসা করলে,
পরেশ? পরেশ বোধ হয় এখনো অসুস্থ?
পঞ্চুর মা বলল,
বড়বাবু তার তো কিছু হয় না বড়বাবু, এই তো আজ সকালে গাড়িতে সে কলকাতা চলে গেলে বড়বাবু।
ও, তার অসুখ হয়নি? তার বাপের কীর্তি সে তবে জেনে গেছে?
সে সব জানে বড়বাবু, সে সব জানে।
গুরুচরণের পায়ের তলার মাটি যেন দুলতে লাগল। তিনি বললেন,
বৌমা, বৌমা, এত বড় অপরাধের শাস্তি যদি না হয় তো এ বাড়িতে থেকে বাস আবার উঠল। এখনো এখনো সময় আছে, আমি গাড়ি ডেকে আছি, তোমাকে তোমাকে আদালতে গিয়ে নালিশ করতে হবে।
আদালতে নালিশ করার নামে মেজ বৌমা চমকে উঠল। গুরুচরণ বললেন,
গৃহস্থের গৃহস্থের বৌঝির পক্ষে এ কাজ সম্মানের নয় সে কথা আমি জানি, কিন্তু কিন্তু এত বড় অপমান যদি মুখ বুঝে সহ্য করো মা, তবে তবে ভগবান তোমার প্রতি রুষ্ট হবেন। এর চেয়ে বেশি কথা আমি আর জানি না।
মেজ বউ তখন মাটি থেকে উঠে দাঁড়িয়ে বলেন,
আমি পিতৃতুল্য মানুষ, আমাকে আপনি যা আদেশ করবেন আমি তা নিঃশব্দ যে পালন করব।
হরিচরণের বিরুদ্ধে নালিশ রুজু হল। গুরুচরণ তার সাবেক দিনের সোনার চেন বিক্রি করে বড় উকিলের মোটা ফি দাখিল করলেন। নির্দিষ্ট দিনে মামলার ডাক পড়ল। হরিচরণ হাজির হল, কিন্তু বাদিনীর দেখা নেই। উকিল কি একটা বলল, আর হাকিমও মোকদ্দমা খারিজ করে দিলেন। ভিড়ের মধ্যে গুরুচরণের হঠাৎ চোখ পড়ল পরেশের উপর। সে তখন মুখ ফিরিয়ে মৃদু মৃদু হাসছে। গুরুচরণ বাড়ি এসে শুনলেন বাপের বাড়িতে কারোর নাকি কি একটা ভারী অসুখের খবর পেয়ে মেজ বৌমা স্নান খাওয়ারও সময় পাননি, গাড়ি ডেকে সেখানে চলে গেছেন। পঞ্চুর মা হাত মুখ ধোবার জল এনে দিয়ে হঠাৎ কেঁদে ফেলে বললেন,
বড়বাবু তুমি আর কোথাও চলে যাও, এ পাপে সংসারে বোধ হয় তোমার আর জায়গা হবে রে বড়বাবু।
ঢাক আসলো, ঢোল আসলো, কাশি আসলো। মামলায় জয়ী হওয়ার উপলক্ষে ও বাড়িতে জয়চণ্ডীর পুজোর বাজনায় সমস্ত গ্রাম তোলপার হয়ে উঠবার উপক্রম হল। পঞ্চুর মার কথা শুনে কি সত্যি গুরুচরণ বাড়ি ছেড়ে দেবে হরিচরণকে, নাকি ভিটে আঁকড়ে পড়ে থেকে সইতে হবে আরও অপমান? জানতে হলে শুনতে হবে এই গল্পের দ্বিতীয় পর্ব। তাই আর দেরি না করে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর গল্প ভালো লাগলে শেয়ার করো, সেই সঙ্গে একটা লাইক আর কমেন্ট করতেও ভুলো না। তাহলে দেখা হচ্ছে গল্পের পরবর্তী অংশে। ততক্ষণ ভালো শোনো আর গল্পে থাকো। স্টে টিউনড।